المين وسرين ينصرنا، المين يغيظنا.
ইসলামের অস্তপ্রায় সূর্যকে যিনি রক্ত দিয়ে পুনরুজ্জীবিত করেছেন, সেই হুসাইনের শাহাদাতের শোকগাথা আজও ভেসে বেড়ায় আকাশে বাতাসে। মহানবীর প্রাণপ্রিয় এই দৌহিত্র ইমাম হুসাইনের গৌরবোজ্জ্বল ত্যাগের চরম পরাকাষ্ঠার স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد وأهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أزحب الله عنهم الرجس ويطهرهم تطهيرا اللهم اجعل محياي محياهم ومماتي مماتي واجعلني معهم في مواطن كلها لا تفرق بيني وبينهم انك على كل شيء قدير على لعنة الله على اعدائهم اجمعين من يومنا هذا الى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق إني جعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صلوات محمد وعلى محمد আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে হায়াত দান করুক, আর কোন শোকে আহলে বাইতের শোক ব্যতীত শোকার্ত যেন না হন সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। যে পবিত্র আশুরা উপলক্ষে আমাদের যে দশ দিনের অনুষ্ঠান, তারই শেষ আজকে হচ্ছে আশুরা। তবে অবগত হয়েছি যে 13ই মহরম পর্যন্ত এখানে অনুষ্ঠান হবে, অর্থাৎ 12ই মহরম পর্যন্ত যেভাবে এই মজলিশগুলো হচ্ছে সেইভাবেই হবে, কিন্তু সোমবার দিন সেমিনার অনুষ্ঠিত হবে, সেমিনার পরেও না হওয়া মজলিশ। নিশ্চিতরূপে এই দিনগুলি আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে, কিন্তু আহলে বায়ত এবং আহলে বায়তের আজাদারি এটা আমরা বুকে ধারণ করেই রাখবো, এটা সবসময়ই আমাদের কাছে থাকবে, আর এটাই আমাদের গর্ব। যদি এটা আমাদের হাতে না থাকে, খাসারাত দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়াও কিছু আমাদের হাতে থাকে নেই, আর নিশ্চিতরূপে পরকালেও আমাদের হাতে কিছুই থাকবে না। অবশ্যই এই আজাদারিকে, আহলে বাইতের প্রতি ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলমিন দিনের পর দিন যেন বৃদ্ধি পাক সেই তৌফিক কামনা করি, এবং সাথে সাথে সেই বারিসে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি ইমামের ১২তম ইমাম, যিনি পর্দায়ে গায়বাতে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলমিন ওনার আগমনকে যেন ত্বরান্বিত করুক, আমাদেরকে তার আসহাব ও আনসারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। ইমামত অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মূল্যবান একটি দায়িত্ব, যা আল্লাহ রাব্বুল আলমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রদান করেছিলেন। মাইকে খুব একটা সমস্যা নেই, যেহেতু গলা আমার একটু বসে রয়েছে আর খুবই ক্লান্ত, তাও আপনারা ইনশাল্লাহ আন্তরিকভাবে শুনছেন, সমস্যা হবে না। সালাওয়াত পড়ুন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। ইমামত খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর প্রিয় বান্দা এবং নবী এবং তিনি রাসূল ছিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে খালিল বলে আখ্যায়িত করেছে, অর্থাৎ বন্ধু। কিন্তু ইমামে সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা আবদান ক্বাবলা আন ইত্তাখাযাহু নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার আবদিয়তের পরীক্ষা নেন। যখন আবদিয়তের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব ওনাকে প্রদান করলেন। ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা নাবিয়্যান ক্বাবলা আন ইত্তাখাযাহু রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন আবদিয়তের পর নবুয়তের পরীক্ষা নিলেন, যখন সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রাসূল নির্ধারণ করলেন। ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা রাসূলান ক্বাবলা আন ইত্তাখাযাহু খালিলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম থেকে রিসালাতের পরীক্ষা নেন, সেই পরীক্ষায় যখন উত্তীর্ণ হন তখন তাকে খলিল নির্ধারণ করলেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফালাম্মা জামালাহুল আশিয়া, যখন সবকটা গুণাবলী সবকটা সিফাত এক জায়গায় হয়ে গেল, অর্থাৎ হযরত ইব্রাহিমের মধ্যে আবদিয়াত, নবুয়াত, রিসালাত, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব, খলিল, সবকটা যখন এক জায়গায় হয়ে গেল, সবকটা পরীক্ষা যখন তিনি উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে জনগণের ইমাম নির্ধারণ করলাম। নিশ্চিতরূপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতের গুরুত্বটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি হাত তুলে বলেছেন, ওয়া মিন যুররিয়্যাতি, হে আল্লাহ, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি আমার বংশধরকেও দান করো। যদিও আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জাআলনাহু ফি যুররিয়্যাতিহি নবুওয়া ওয়াল কিতাব, আমি ইব্রাহিমের যুররিয়্যাতের মধ্যে নবুওয়াত এবং কিতাব দুটি রেখে দিয়েছি, দুটি তার বংশের মধ্যে নির্ধারণ করেছি, আম্বিয়া বানী ইসরাইল ইসহাক থেকে, আমাদের প্রিয় নবী হযরত ইসমাইল থেকে, আম্বিয়া বানী ইসরাইল হযরত মূসা তাওরাত নিয়ে, হযরত ঈসা ইনজিল নিয়ে,
ওনারাও সাহেবে কিতাব ছিলেন এবং নবী ছিলেন। আমাদের প্রিয় নবী নবী ছিলেন, রাসুল ছিলেন, খাতমুল মুরসালিন ছিলেন, সাহেবে কিতাব ছিলেন। কিন্তু একটি জিনিস জরুরিয়াতের মধ্যে ছিল না, সেটা হচ্ছে এমামত। যখন ইব্রাহিমকে এমাম বানানো হলো, হযরত ইব্রাহিম দেখলেন আবদিয়াতের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, নবুয়াতের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, রেসালাতের পরীক্ষা আমাকে দিতে হয়েছে, আমার প্রিয় ইসমাইলের গলার উপরে ছুরি রেখে এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এমামত দান করেছেন। সাথে সাথে বললেন হে রাব্বুল আলমিন বা মিন জরুরিয়াতি, আমার বংশধর কেউ এই গুরুত্বপূর্ণ এমামতটি প্রদান করো। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেছেন নাকি প্রত্যাখ্যান করেছেন? নিশ্চিত রূপে কবুল করেছেন, যদি কবুল না করতেন তাহলে এটা বলতেন না লাইয়ান আলো বেহাদিস আলমিন। এখনো এই সেন্টেন্স দিয়ে এটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলমিন এই দায়িত্বটা নিজের হাতে রেখে দিয়েছেন। হে আমি দেব, আমি প্রদান করব, আমি এমামত নির্ধারণ করব, আমি এমাম বানাবো, কিন্তু কোন জালিমের হাতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যাবে না। জালিম বলতে আমরা যেই ভাষায় অত্যাচারী বলি সেই ভাষায় কিন্তু আরবিতে ব্যবহার হয় না, বোঝে আসছে ফিকায়রে মেহেললে। যেই কোনো জিনিস তার যে প্রাপ্য স্থান সেই স্থান থেকে তাকে সরিয়ে আরেক স্থানে রাখা, সেটি হচ্ছে জন। এই দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় যারাই মাসুম না তাদের দ্বারা কিন্তু জুলম অনুষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন লা ইয়ানালু বিহাদিস জালিমিন, এই অর্থে বোঝা যাচ্ছে যে তারাই এমামত পাবে যারা মাসুম হবে। তাহলে মুসলমানদের কাছে প্রশ্ন, জুরিয়াতে ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে এমামত প্রদান করেছেন সে এমাম কোথায়? সে ইমামের তালিকা কি মুসলমানদের কাছে? এমন ইমাম দেখাতে হবে যেখানে কোনো জুলম নেই, তারা সকলে মাসুম রয়েছে। আমরা যখন তৈরি করতে গেলাম রাশিদ ও গায়রে রাশিদ হয়ে গেল, নিশ্চিত রূপে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। এখন দেখতে হবে এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন যে নিজের হাতে নিয়েছেন যে আমি ইমামত নির্ধারণ করব, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করেছেন কিনা। নিশ্চিত রূপে কেন সাদিকুল ওয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তার ব্যতিক্রম কখনোই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম নির্ধারণ করেছেন, তাদের সকলকে মাসুম বানিয়েছেন, কিন্তু এই ইমামতের দায়িত্ব কত গুরুত্বপূর্ণ, আবদিয়াত থেকে উত্তীর্ণ হতে হবে, আবদিয়াতের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নবুয়াতের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, রেসালাতের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আল্লাহর বন্ধু হয়ে যেতে হবে, তারপরে ইমামতের দায়িত্ব। তাহলে যিনি ইমাম হবেন 1,24,000 জাম্বিয়া এসেছেন, তার মধ্যে যারা রসুল ছিলেন তাদের সকলের ওয়ারিস হবে, তাদের সকলের রেখে যাওয়া আদর্শকে তিনি রক্ষা করবেন, সেগুলোকে পরিবর্তন হতে দেবেন না, সেগুলোকে নষ্ট হতে দেবেন না। এবং নিশ্চিত রূপে আল্লাহ রাব্বুল আলামিন থেকে যে ওয়াদা রব্বানাল্লাহ সুম্মাস্তাকামু, আল্লাহকে যখন নিজের রব আখ্যায়িত করেছেন এবং তার সাথে একটা দৃঢ়তার সাথে অবস্থান নেওয়া, এটাও কিন্তু বন্ধুত্বের একটি, সেটাই ইমামতের মধ্যে আমরা দেখতে হবে। আমরা দেখি মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরীক্ষায় দিয়েছেন, যা ইমাম হিসাবে ওনার দেওয়া উচিত ছিল, ধৈর্যশীল হয়ে যথেষ্ট পরিচয় দিয়েছে। ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ারের মাধ্যমে যুদ্ধ করেননি, কিন্তু সন্ধির মাধ্যমেও যেভাবে সেই যুগের শাসককে পরাজিত করেছিলেন, এটা থেকেও স্পষ্ট যে এমাম নিজের যুগের অবস্থানকে দেখে সিদ্ধান্ত নেয় এবং তার সিদ্ধান্তই শ্রেষ্ঠ, সেখানে কোন রকম পিছপা হয় না। হে ইব্রাহিম, আপনি এমাম দেখতে চান, আপনাকে এমামতের দায়িত্ব পাওয়ার আগে অনেক পরীক্ষা দিতে হয়েছে, আব্দিয়াতের পরীক্ষা আপনি দিয়েছেন, নবুয়াতের পরীক্ষা আপনি দিয়েছেন, রেসালতের পরীক্ষা আপনি দিয়েছেন, আল্লাহর যে বন্ধু হয়ে গেলেন আপনাকে যখন সেই আগুনে ফেলে দেওয়া হচ্ছে যেটা নামরুদ আপনার জন্য প্রস্তুত করেছিল, জিবরিল আমিন এসেছিলেন যে আমি একজন ফেরেশতা, জিবরিল বলছেন আল্লাহ নবী ইব্রাহিমকে যে আপনি আমাকে চিনেন, কত শক্তিশালী আমি, আমার কাছে এই নামরুদ কোনো কিছুই না, কোনো ব্যাপারই না, আমি এতই শক্তিশালী যে হযরত লূতের যে গোত্র ছিল তাকে আমরা কমকে এত উঁচুতে নিয়ে গেলাম যে ফেরেশতাদের ইবাদতের আওয়াজ তাদের কানে আসছিল, তাদের চিৎকারের আওয়াজ ফেরেশতাদের কানে, সেখানে গিয়ে উল্টো করে দিয়েছিলাম। আমার জন্য সাহায্য পান, কোন সহযোগিতা থাকলে বলুন। হযরত ইব্রাহিম বললেন না, আমার সামনে থেকে সরে যাও, আমার আর আমার আল্লাহর মাঝে যেন কেউ না থাকে, এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে দাও। আর ইব্রাহিম সেই পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। আরো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হয়েছে, যেখানে হযরত ইব্রাহিম যিনি খলিলুল্লাহ আর হযরত ইসমাইল যিনি যাবিহুল্লাহ বলছেন নিজের সন্তানকে আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আল্লাহ পথে প্রদান করছি, তোমার কোরবানি দিচ্ছি। তিনি বললেন বাবা জান, আপনি যা নির্দেশ পেয়েছেন তার উপরে আমল করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যখন মেনায় নিয়ে আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অতি প্রিয় সন্তান হযরত ইসমাইল, তাও বুড়ো বয়সে, রেওয়ায়েতে রয়েছে যে 80 ক্রস করেছিলেন যখন এই সন্তান পেয়েছিলেন, আর তাও ধৈর্য ধরেছিলেন হযরত ইসমাইল যেন বালিগ হয়ে যান। হযরত ইসমাইল ছোট না, বাচ্চা না, শিশু না, হযরত ইসমাইলও যেন এই ইবাদতে অংশগ্রহণ করতে পারেন। যখন ওনাকে বলা হলো, হযরত ইব্রাহিম বললেন যে আমি তোমাকে আল্লাহর পথে কুরবান করতে চাই, হযরত ইসমাইল বললেন বাবা আপনি যা নির্দেশ পেয়েছেন তার উপরে আমল করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কিন্তু যখন মেনায় নিয়ে যাওয়া হলো, হযরত ইসমাইল যখন শুয়ে পড়লেন একবার বললেন বাবা আপনি নিজে চোখে দেখতে পারবেন না, কেন আমি যখন ছটফট করব তখন ওই দৃশ্য আপনার, আপনি একটি কাপড় চোখে বেঁধে নেন। হযরত ইসমাইল আলাইহিসসালামের অনুরোধে হযরত ইব্রাহিম সেই কাপড়টি বেঁধেছিলেন, তার জানা অবস্থায় তিনি কুরবানি করলেন। কিন্তু যখন কাপড় খুলে দেখলেন সেখানে একটি দম্বা জবাই হয়ে গেছে, আশ্চর্য হলেন, আল্লাহকে বললেন হে আল্লাহ কি ব্যাপার, কি আমার কুরবানি কবুল করোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ অবশ্যই ইব্রাহিম, তোমার এই ত্যাগটাকে আমি কবুল করেছি, কিন্তু ওয়াফাদায়নাহু বিযবহিন আযীম। কেন ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই পরীক্ষা দিচ্ছেন, এখনো বনি ইসরায়েলের আম্বিয়া আসার বাকি রয়েছে, এখনো প্রিয় নবী আসেননি, এখনো শরীয়ত পরিপূর্ণ হয়নি, আমি এটাকে আরো এক মহান, আরো এক মহৎ কুরবানিতে পরিণত করেছি, সমস্ত আম্বিয়াদের পক্ষ থেকে সে ত্যাগ স্বীকার করবে। আর ত্যাগ স্বীকার করতে যা কিছু প্রয়োজন সবকিছু সে আল্লাহর পথে প্রদান করবে, আর মুখে এটাই উচ্চারণ করবে রাজান বেকাজাইহি ওয়া তাসলিমান লিআমরি। হে আল্লাহ, তুমি যা নির্ধারণ করেছো তাতে আমি সন্তুষ্ট, তোমার কাছে আমি মাথা নত করছি।
এমন এক সময় যখন এসে গেল, তখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম নানা রওজায় আসলেন, কবরের উপরে মাথা রেখে দিলেন। ওয়ালিদের চিঠি ওনার হাতে ছিল, নানা এমন একদিন এসে গেছে যখন তোমার মদিনা ত্যাগ করতে হচ্ছে, আর হুসাইন সকালে বিকালে তোমার রওজা এসে রওজার মোবারককে পরিষ্কার করতে পারবে না, আর তোমার এই রওজায় কোনো খেদমত হুসাইনের পক্ষে সম্ভব না। নানা বিদায় নিচ্ছি, খোদা হাফিজ নাসির। মায়ের কবরের পাশেও গেলেন, আম্মা জানকেও শেষ সালাম জানালেন। জানার পরে চিন্তা করলেন যে ঠিক আছে, মদিনা থেকে চলে যাচ্ছি, কিন্তু মক্কা হচ্ছে একটি এমন একটি শহর যেখানে শান্তভাবে থাকা যায়, যেখানে একটু মানে একটা মশা বা একটা পিঁপড়া কেউ মারা হারাম, সেখানে আমি নিরাপদে হয়তো কিছুদিন থাকতে পারবো। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে হাজিদের পোশাকে কিছু লোককে নিয়োগ করা হয়েছে যারা হজের সময়ই ইমামে হুসাইনকে হত্যা করবে, সেইবার হাজিদেরকে তলোয়ার বহন করার অনুমতি দেওয়া হলো, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝতে পেরেছেন। 28 জিলহজ তিনি একটি খুতবা প্রদান করেছেন, হজকে সেখানেই ছেড়ে দিয়ে তিনি উমরা করে সেখান থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন। 8 জিলহজ মক্কা ত্যাগ করেন, 9 জিলহজ হযরত মুসলিম ইবনে আকিল যখন কুফায় শহীদ হয়েছেন, শেষ মুহূর্তে তিনি সালাম জানিয়েছিলেন। আমাদের ইমান যে আমরা যে সালাম জানাই, ইমাম আমাদের সালামের জবাব দেন। নিশ্চিত রূপে কুফায় যখন শেষ সালাম হযরত মুসলিম জানিয়েছিলেন, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম জানতে পেরেছিলেন যে হযরত মুসলিমের সাথে কি হয়েছে, কিন্তু তিনি তারপরেও সেই কুফার উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন, কুফার উদ্দেশ্যেই রওনা দিয়েছেন, কুফার পথেই ছিলেন যে ওনাকে কারবালায় নিয়ে আসা হলো। দ্বিতীয় মুহররম কারবালায় ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, আসার পরেই যখন সেই জায়গায় পৌঁছে গেলেন, তখন দেখলেন যে ঘোড়া কিন্তু থেমে গেছে, দুলদুল কিন্তু আর পা বাড়াচ্ছে না। তিনি বারবার চেষ্টা করছেন, কিন্তু দুলদুল যখন অগ্রসর হচ্ছে না, ইমামে হুসাইনের ঘোড়া যখন অগ্রসর হচ্ছে না, তখন তিনি সেখানকার লোকদেরকে ডেকে জিজ্ঞাসা করেন যে এই জায়গার নাম কি। কেউ বলল আতা, এই জায়গাটাকে সাত্তে ফরাত বলা হয়। বলে আরো কোনো নাম রয়েছে? বলে হ্যাঁ আকা, এই জায়গার নাম হচ্ছে নাইনাবা। বলে আরো কি কোনো নাম রয়েছে? আল্লাহ আকবার, বানিয়াসন থেকে একজন এগিয়ে এসে বলল আকা, এই জমিনের আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে কারবালা। এটা শোনার সাথে সাথে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই জমিনে নেমে পড়লেন, বিবিদের বললেন এখানেই নেমে যাও, কেন এখানেই আমাদের তাবু হবে, এখানেই আমাদেরকে শহীদ হতে হবে, এখানেই আমরা দাফন হব। আজাদারও যখন আজাতে জাইনাব সালাওয়াতুল্লাহ আলাইহা তিনি সেই উটের পিঠ থেকে যখন জমিনে কারবালায় নেমেছিলেন, পা রাখার সাথে সাথে এমনভাবে ধুলো উঠেছে যে মাথা পর্যন্ত আসলো, একবার বললেন ভাইয়া, ছোট ছোট বাচ্চা নিয়ে এমন একটি জমিনে এসেছি যে জায়গার ধুলো বালু দেখেই বুঝতে পারছি এটা আমাদের জন্য, কিন্তু সকল ব্যয় আনবে না। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম জাইনাবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে কিছু বলেছিলেন যাতে হযরত জাইনাব সালাওয়াতুল্লাহ আলাইহা শান্ত হয়ে গেলেন, এবং সেখানেই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থান নিলেন। সে দুই মুহররম থেকেই পানি কিন্তু বন্ধ করে দেওয়া হলো, কিন্তু হ্যাঁ, ইমামে হুসাইনের কাছে যে পানিটা ছিল সেটা 7 মুহররম পর্যন্ত ওনাদের কাজে আসে, আর 7 মুহররম যখন পানি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা তৃষ্ণার্ত অবস্থায় ছিল, 9 মুহররম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই দিনই যুদ্ধ হয়ে যেত, কিন্তু একদিনে সময় নিলেন। আর সেই শাবে আশুর আপনারা জেনেছেন, ইমামে আলী মকাম 60 রাত এবাদতে অতিবাহিত করলেন, কিন্তু ফজরের নামাজের আগেই ইয়াজিদি বাহিনীর পক্ষ থেকে যখন তীর আসা শুরু হলো, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম আলী আকবরকে বললেন, আলী আকবর তুমি গিয়ে আজান দাও,
কেন তারা তো রসুলের কণ্ঠকে চিনত, তারা তো জানতো রসুল কোন কণ্ঠে কথা বলতেন। আলী আকবার, যেহেতু তুমি আমার নানার মতন কথা বলো, তোমার কণ্ঠ হচ্ছে আমার নানার মতন, রসুলে খোদার মতন তুমি আজান দাও। আলী আকবার আজান দিলেন আল্লাহু আকবার, কিন্তু তারপরেও সেই দিক থেকে তীর আসছে, একটা পর একটা তীর আসা শুরু হয়ে গেল। আর সাহাব যখন দেখলেন যে যুদ্ধ শুরুই হয়ে গেল, এক একজন করে রণাঙ্গনে আসছেন। আশুরায় সকাল থেকে যে যুদ্ধ শুরু হলো, একটা পর একটা, কখনো আসাব কখনো আনসার, ডাক দিয়ে বলছেন ইয়া মাওলা হাদরিকনি, ইয়া আল্লাহ হাদরিকনি। ইমামে হুসাইন আলাইহিস সালাম নিজের সঙ্গী সাথীদের এক একজনের লাশ তাবুতে নিয়ে আসছেন। কিন্তু হে আজাদারো, আশুরার দিন এমন এক গোলাম ছিল যে আবু যর গফফারের এক সময় গোলাম, তারপরে সে দাস হয়েছে মাওলায়ে কায়নাতের, তারপরে সে ছিল দাস হিসাবে আমাদের আকা ইমামে হাসান আলাইহিস সালামের, সে ইমামে হুসাইনের সাথে কারবালায় ছিল, হাত জুড়ে সে দাঁড়িয়ে গেল, আকা আমাকে অনুমতি দেন। তখন বললেন ইমামে আলী মকাম, যখন আমরা ভালো অবস্থায় থাকি তখন আমরা দাসকে রাখি, কেন সেজন্য ভালো দিনগুলি আমাদের পাশে কাটাতে পারে, আর যখন কষ্টে পড়ে যায় তখন আমরা মুক্ত করে দিই, যাও যাও তোমাকে মুক্ত করে দিলাম। সে বলল আকা কি করে সম্ভব, সারা জীবন গোলামি করেছি, আর যখন পুরস্কৃত হওয়ার সময় আসলো তখন আপনি আমাকে বিদায় দিচ্ছেন, আমি যে আফ্রিকার অধিবাসী, আমার শরীর যে কালো, কি আমার রক্ত আপনার গায়ের রক্তের সাথে মিশে যেতে পারে না? আকা আমার গায়ে যে গন্ধ রয়েছে সেটা কি সুগন্ধে পরিণত হতে পারে না? এবং আমি আলী মকাম এই কথাটা শোনার সাথে সাথে বললেন জন খোদা হাফিজ নাসের, জন রণাঙ্গনে আসলেন, যুদ্ধ করা শুরু করলেন। রেওয়ায়েতে রয়েছে যে জন একমাত্র শহীদ যিনি জমিনে কারবালায় পড়ে যাওয়ার পর ইমামে হুসাইন আলাইহিস সালামকে ডাকেননি, কেন তিনি তো ভাবছেন যে আমি একজন গোলাম, আমি একজন দাস, মওলাকে ডাকবো কি করে। কিন্তু কিছুক্ষণ পরে যখন জন চোখ খুলে দেখেন তো কি দেখেন, ইমামে হুসাইন আলাইহিস সালাম আরে জনের মাথাকে নিজের পায়ের উপরে নিজের কুলে রেখে তাকে আদর করছেন এবং বলছেন জন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদত নসিব করেছে, আর আজকে থেকে তোমার শরীরে যে সুগন্ধ বের হবে। আজরকম আল্লাহ এই অবস্থা দেখে জন কান্নায় ভেঙে পড়লেন, বললেন আকা আপনি যেহেতু মেহরবান, আকা আপনি এমন আজাদারও, এইবার আর কোনো আসাব নেই, এইবার আত্মীয়দের পালাও, এক একজন করে আসছে, কখনো আলী আকবার অনুমতি নিচ্ছেন আর কখনো অনু মোহাম্মদ, আজাদারও কারবালায় এমনও দৃশ্য দেখা হচ্ছে যে তিনি তার ভাতিজাকে যখন বিদায় দিচ্ছেন তখন কিন্তু বয়স দিক দিয়েই বোঝা যাচ্ছে যে তার বয়স খুব বেশি কিছু না, কিন্তু আজাদারও তার লাশ যখন নিয়ে আসছেন এমন এক অবস্থায় যে তার মাথা রয়েছে কাঁধার উপরে আর তার পা জমিনে ডলা খাচ্ছে, অর্থাৎ কাসিম ইবনে হাসান তার লাশ যেইভাবে ঘোড়ার টাপে পিষ্ট হয়েছিল, এই দৃশ্য হামিদ ইবনে মুসলিম তার রেওয়ায়েতে বর্ণনা করছে। আজাদারও এক একজন করে আনসারে ইমামে হুসাইন আইজা ও আত্মীয়রা বিদায় নেওয়া শুরু করলেন, কেউই থাকলো না আসরে আসুর, কেউই থাকলো না ইমামে হুসাইন আলাইহিসসালাম একা। একবার আওয়াজ দিয়ে বললেন আইনা আইনা আলী আকবার, আমার আলী আকবার কোথায়, আইনা আইনা আব্বাস, আমার ভাইয়া আব্বাস কোথায়। আজাদারও কোনো আওয়াজ পাওয়া যায়নি, কিন্তু একবার কন্দনের আওয়াজ আসলো, এভাবে হুসাইন আলাইহিস সালাম কন্দনের আওয়াজ শুনে আবার তাঁবুতে ফিরে আসলেন। আমি তো এখনো বেঁচে আছি, কাঁদছো কেন, কেউ না ছোট্ট সখিনা অগ্রসর হয়ে আসলো, বলে বাবা
যখন আপনি আলমিন না তরুণী অন্তর নাও আলমিন মবিন যোগী সোনা বলছিলেন, তখন কিন্তু আলী আজহার নিজেকে ডোল্লার উপর দিকে ফেলে দিয়েছে। বাবা যাচ্ছ যাও খোদা হাফেজ, কিন্তু আলী আজহারের জন্য পানির ব্যবস্থা করে দাও। একবার উম্মের বাপকে বললেন, উম্মের বাপ আলী আজহারকে দাও। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী আজহারকে নিয়ে গেলেন। আজাদ আরো আপনারা জানেন যে তিনি কিভাবে শহীদ হলেন। যখন আলী আজহারের লাশ হাতে ছিল ইমামে হুসাইনের, তখন বারবার এটি চিন্তা করছেন যে শিশুটাকে যখন সাকিনা দেখবে তখন তার কি অবস্থা হবে, যখন তার মা দেখবে তখন কি অবস্থা হবে। এই জন্য ইমামে হুসাইন সাতবার তাবুর দিকে অগ্রসর হয়েছেন, আবার ফিরে আসছেন, প্রত্যেকবার যাচ্ছেন, এই কথাই বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। আমি বলবো ইব্রাহিম, আরে আপনি কারবালা একটু দেখেন, হুসাইনের চোখে কোনো কাপড় নেই, আলী আকবরের বুক থেকে বর্ষা বের করেছেন, আলী আসগরকে নিজে হাতে দাফন করছে। আজরকুম আলাল্লাহ। এরপরে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবুতে আসলেন। ইয়া হুসাইন আবু উম্মে কুলসুম, ইয়া রুকাইয়াত ওয়াস সুকাইনা, আলাইকুন্না মিন্নিস সালাম। জাইনাব উম্মে কুলসুম, এ রুকাইয়া ওয়াস সুকাইনা, হুসাইনের সালাম গ্রহণ করো। আজাদ আরো এই অবস্থায় বিবিরা চারদিক দিয়ে ইমামে হুসাইনকে ঘিরে নিলেন। হামিদ ইবনে মুসলিম বলছে, তাবুর পর্দা কখনো উঠতো কখনো পড়ে যেত, আরে ইমামে হুসাইন একবার বাইরে যেতেন আবার ভিতরে চলে আসতেন, যেন মনে হয় যখনই বের হতে যাচ্ছেন বিবিরা ধরে নিচ্ছেন, আকা এখন তো কেউ নেই, আপনিও যাচ্ছেন গাড়ু পড়ে ছেড়ে যাচ্ছেন। নিজের ঘোড়ার কাছে এসে যখন উঠতে যাচ্ছেন আবার ডাক দিলেন, সেই সব শহীদদের নাম উচ্চারণ করে, তোমাদেরকে তো আমি সহযোগিতা করেছি, আর আমি যাচ্ছি তোমরা সহযোগিতা করবা না। বিবি জায়নাব হেজাব পরে একবার বের হলেন। আজাদ আরো ইমামে হুসাইন ঘোড়ায় বসলেন, ঘোড়াকে একটু নেওয়ার চেষ্টা করছেন কিন্তু ঘোড়া পা বাড়াচ্ছে না। যখন পা বাড়াচ্ছে না, ইমামে হুসাইন বললেন, আর বেশি কষ্ট দেব না, কিছুক্ষণ পরেই এই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। কিন্তু ঘোড়া একবার মুখকে পায়ের দিকে ইঙ্গিত করলো। ইমামে হুসাইন যখন দেখলেন তো কি দেখলেন, ছোট্ট সাকিনা ঘোড়ার পাকে ধরে রেখেছে, আবার বাবাকে নিয়েছিলাম সকাল থেকে ছাড়াই গেছে, কেউ ফিরে আসেনি। তখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে সাকিনাকে আদর করলেন, কানে কিছু বললেন, সাকিনা সরে গেলেন, যাও বাবা খোদা হাফিজ ও নাসির। আজাদ আরো ইমামে হুসাইন যুদ্ধ করা শুরু করলেন, ফৌজের শাম পালানো শুরু করলো, কখনো ইয়ামিন কখনো ইয়াসার কখনো ডান দিকে কখনো বাম দিকে অগ্রসর হতেন এবং বলতেন, আজ তোমরা পালাচ্ছ কেন, তোমরা আমার আলী আকবরকে আমার দিকে কেড়ে নিয়েছ, তোমরা আমার কাসিমকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। কিন্তু কখন পর্যন্ত যুদ্ধ করতেন। আজাদ আরো এমন এক সময় আসলো যখন ইমামে হুসাইন শুনতে পারলেন, ইয়া আইয়াতু আল-নাফসুল মুতমাইন্না ইলাই, আহত ইমাম একবার গোড়ার উপর দিকে জমিনে কারবালায়। আজাদ আরো যখন জমিনে কারবালায় আসলেন, তখন বিবি জায়নাব দিল্লে জায়নাব ইয়ায় দাঁড়িয়ে দেখছিলেন আর ফরিয়াদ করে বলছিলেন, না না জান, আরে কারবালা এসে দেখো, আরে তোমার হুসাইন তিন দিনের দুর্দান্ত অবস্থায় জবাই হতে যাচ্ছে। ইমামে হুসাইন এই আওয়াজ শুনে হাতে ইঙ্গিত দিলেন, জায়নাব
আরে তাবুতে যাও, এদিকে জায়নাব ঘুরে দাঁড়ালেন, একবার ভূমিকম্প হলো, আলা কতলালে হুসাইন হবে কারবালা, আলা জবে আল হুসাইন হবে কারবালা, আরে হুসাইন শহীদ হয়ে গেলেন। এই আওয়াজটি শুনে
হযরত জায়নাব তিনি আসলেন সাইয়্যেদে সাজ্জাদের কাছে, এ সাজ্জাদ দেখো, আরে দেখো রক্তের বর্ষা, এ দেখো ভূমিকম্প হচ্ছে। একবার সাইয়্যেদে সাজ্জাদ বললেন, পপি আম্মা একটু তাবুতে সরান, তাবুর পর্দা সরান। পর্দা যখন সরানো হলো, নেজার উপরে ইমামে হুসেনের মস্তককে দেখে সাইয়্যেদে সাজ্জাদ বললেন, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ। আজাদ আরো সন্ধ্যা ঘনিয়ে আসলো, এখানেই কিন্তু শেষ হয়নি। আরে তারা তাবুকে লুট করে, লুট করার পরে তাবুতে আগুন ধরিয়ে দেয়। বিবিরা এক তাবু দিকে আরেক তাবু, আরেক তাবু দিকে আরেক তাবু। আমি যেগুলো মুসলিম বর্ণনা করছেন, যে কিছু বিবি ছিলেন বাচ্চাদের এনে খোলা আকাশে বসিয়ে বারবার একটি তাবুতে ঢুকছেন, বের হয়ে যাচ্ছেন, মনে হচ্ছে মূল্যবান কোনো জিনিস রয়ে গেছে। তারপরে বিবিদের হাতে, আরে আমাদের চতুর্থ ইমাম ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম, আজাদারো সন্ধ্যা ঘনিয়ে এলো, যেটাকে গরিবদের শাম, গরিবদের সন্ধ্যা বলা হয়। শামে গরিবা আজাদারো বিবিরা বসে রয়েছেন, একটি নায়জা নিয়ে জাইনাব বিবিদের বলছেন, আমি তোমাদের এবাদতে রয়েছি, তোমরা বসো। কিন্তু আজাদারো কিছুক্ষণ পরেই, আরে হাজরাতে হুরের স্ত্রী, তিনি কিছু খাওয়া কিছু পানি নিয়ে আসলেন, আর সাকিনা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল, কোনো কোনো রেওয়ায়েত রয়েছে বেহোশ হয়ে গেল। যখন খাওয়া ও পানি আসলো, বিবি জায়নাব একবার কান্নায় ভেঙে পড়লেন। তারপরে সাকিনাকে বললেন, সাকিনা পানি এসেছে, খাওয়া এসেছে, একটু খেয়ে নাও। আরে ঘুম থেকে উঠে একবার শুনলেন পানি এসেছে, সাদাতে বললেন, পপি আম্মা আমার চাচা কি ফিরে আসছে? চাচা নেই, সাকিনা আরে পানি এসেছে, পানি খাও। সাকিনা বললেন, পপি আম্মা আপনি খাননি কেন? বলে, তুমি ছোট, আগে তুমি খাও। এই শুনে পানির পাত্রটা নিয়ে কারবালার দিকে, আরে সাকিনা কোথায় যাচ্ছ? পপি আম্মা আপনি বলেছেন না তুমি ছোট, আমার ছোট আলী আসগার, তিনি আগে খাবে, তারপরে আমি। আজরকুমাল্লাহ তুমি পানি খেয়ে নাও সাকিনা। কিন্তু সাকিনা এই কথাই বলতে থাকলেন, আজাদ আরো। তারপরে রাতের অন্ধকার যখন আরো ঘনিয়ে গেল, হঠাৎ করে বিবি জাইনাব যখন বাচ্চাদের হিসাব করা শুরু করলেন, কি দেখলেন যে সাকিনা নেই, খোঁজা শুরু করলেন সাকিনা কোথায়। একটু সেই দিকে আসলেন যেদিকে ভাইয়া হুসাইন শহীদ হয়েছিল, এসে দেখলেন তো কি দেখলেন, লাশের সাথে জড়িয়ে সাকিনা কাঁদছেন, আর শেম রয়েছে দুররা দিয়ে সাকিনাকে আঘাত করছে। আরে জাইনাব বললেন, শেম থেমে যাও। সাকিনাকে লাশ থেকে আলাদা করলেন, করে বললেন, সাকিনা সাকিনা তুমি বাবার লাশকে চিল্লা কি করে? বলে, আমি ডাক দিয়ে বলেছি বাবা কোথায়, আওয়াজ এসেছিল এলাইয়া এলাইয়া ইয়া বনাইয়া। না আল্লাহ